This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা।
শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। বিশ্বকাপের সূচি প্রকাশ হয়ে গিয়েছে এবং সূচি প্রকাশের পর প্রায় 80 জন রিকোয়েস্ট করেছে। কি রিকোয়েস্ট করেছে? টিকিট কোথায় পাওয়া যাবে? দুটো টিকিট হবে? দুটো ম্যাচের জন্য বারবার রিকোয়েস্ট আসছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচ। সেই বিশ্বকাপের টিকিট নিয়ে আলোচনা হবে এবং আরো অনেক টপিক রয়েছে। তবে তার আগে স্বাগত জানাবো কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে।
80টা রিকোয়েস্ট এসে গেছে
একদম। আপনার কাছে কত
কজনকে দিচ্ছ
এখনো পর্যন্ত? 8 জনকেও আমি কমিটমেন্ট দিইনি, তো এখন দেখা যাক কি কটা পাই আমি বা কজন কে দিতে পারি। তবে আপনার কাছে কটা রিকোয়েস্ট?
না আমি দেখো আমাদের সময়কার সিএবির লোকজন তখন নেই, এখন নতুন, তুমি অনেক বেটার ছিনো, তোমাকে আমার দুটো টিকিট বলে রাখলাম।
মানে এটার মানে এটাই, যাতে আমি আর গৌতমদের কাছে কোনো টিকিট না চাই, মানে আগেই সেফ খেলে দিতেন এখানে গৌতমদা। যাই হোক গৌতমদা, আপনার কাছে এখন পর্যন্ত কটা রিকোয়েস্ট?
প্রচুর রিকোয়েস্ট। এবার কিছু রিকোয়েস্ট হয়তো কমে যাবে, কারণ অনেকে আইসিসি ওয়েবসাইট থেকে যবে থেকে টিকিটটা দেওয়া শুরু হবে হয়তো কম সংখ্যক টিকিটই বেরোবে আইসিসি ওয়েবসাইট থেকে, তখন অনেকে আইসিসি ওয়েবসাইট থেকে টিকিটটা কাটতে পারবেন না। এখন অনেকে জানেন না, আমি আমার পরিচিত দু একজনকে জানি যারা ওয়েট করে রয়েছেন যে আইসিসি ওয়েবসাইটে কখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খুলবে, কারণ ওই ম্যাচটা তুমি ধরে নাও কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। যেটা এর আগে আমরা টি-20 ম্যাচ যখন মেলবোর্নে হয়েছিল দেখেছিলাম, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাক্সিমাম প্রেস সারা পৃথিবী থেকে আসেন লোক দেখতে, ওটা কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। এই মুহূর্তে আমি একজনকে, একজন এজেন্সি যারা টিকিট বিক্রি করেন, অথরাইজ এজেন্সি অফকোর্স নট বাইরের, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তুমি যদি আহমেদাবাদে দেখতে চাও 14th অক্টোবর, আমার ডেটটা এক্স্যাক্টলি 15th অক্টোবর, ওকে, ইন্ডিয়া পাকিস্তান 15th অক্টোবর, 15th অক্টোবর যদি তুমি আহমেদাবাদে দেখতে চাও, তাহলে তুমি যদি নর্মাল টিকিট চাও 60,000 টাকা, নর্মাল টিকিট 60,000 টাকা, 60,000 রুপিস। তুমি যদি বোলারের পেছনে, বোলারের পেছনে মানে ধরো নাও তুমি ইনগান্সে যেটা হাইকোর্ট এন্ড ধরা যাক, ক্লাব হাউস এন্ড না হাইকোর্ট এন্ড, সেটা যদি তুমি টিকিট চাও 90,000 টাকা, 90,000 টাকার বাইরে হোটেল আছে। এবার এই টিকিটগুলোই তুমি যখন আইসিসি ওয়েবসাইট থেকে কিনবে তখন কিন্তু তার টাকাটা কম হয়ে যাবে। আমি দেখছিলাম ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেটা ওপেনিং ম্যাচ ইন্ডিয়ার মুম্বাইতে, সেই ম্যাচটা বলতে বলতে আমাদের একজন বন্ধুর এটা দেখছিলাম পেছনে,
একদম সেই গ্রাফিক্সটা দেখতে চাইবো,
গ্রাফিক্সটা যদি একবার দেখা যায়,
বিজয় লক্ষ্মণলাই
সিনিয়র জার্নালিস্ট স্পোর্টস স্টারটা, ও যে তিনি অলরেডি বম্বার্ডেড রিকোয়েস্ট আই ডোন্ট প্রিন্ট টিকিটস, এবং লিখেছেন যে তোমরা নিজেরা টিকিট কিনে নাও। আমার এটা লেখার সাহস হয়নি, কিন্তু মনে মনে আমি একই কথা,
আমাদের প্রতিনিধিত্ব করছেন বিজয় লক্ষ্মণলাই,
বিজয় লক্ষ্মণলাই যে এত, এবং দিল্লিতে বসে ওরা এই অবস্থা, দিল্লি সেই অর্থে ক্রিকেট বুভুক্ষু শহর নয় বা স্পোর্টস বুভুক্ষু শহর নয়, দিল্লিটা হচ্ছে পলিটিশিয়ানদের শহর, আমলাদের শহর, কিন্তু কলকাতা বা আহমেদাবাদ এগুলো হচ্ছে রিয়েল রিয়েল মানে যাকে বলে স্পোর্টসের হিউজ আগ্রহ, মুম্বাই ব্যাঙ্গালোর সেখানে অবস্থা আরো খারাপ। বিজয় লোকপল্লি দিল্লিতেই এই অবস্থা, উনি যদি কলকাতায় থাকতেন তাহলে কি হতো? তবে আমি আবার বলছি যে যারা আমাদের এই অনুষ্ঠান স্টেডিয়াম বুলেটিন দেখেন এবং টিকিট কাটতে চান বিশ্বকাপের, তারা আইসিসি ওয়েবসাইটে নিয়মিত যান, খোঁজ করুন, কারণ বিসিসিআই এখন অব্দি ঠিক নেই। আইপিএল এর সময় পেটিএম ইনসাইডার থেকে বোধহয় দেওয়া হয়েছিল, এবার পেটিএম ইনসাইডার থেকে দেওয়া হবে কিনা কিছু সুস্পষ্ট জানা যাচ্ছে না, হয়তো দেওয়া হবে শেষের দিকে। বেস্ট চান্স আইসিসি ওয়েবসাইটে যাওয়া, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য ওয়েট করা, কারণ ওরা বেশিক্ষণ সময় পাবে না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হিউজ ক্রেজ, ফার্স্ট ম্যাচটা হিউজ ক্রেজ, 4টে ম্যাচের ক্রেজ সবচেয়ে বেশি, একটা ইন্ডিয়া পাকিস্তান অফকোর্স 15th অক্টোবরের ম্যাচটা, একটা ইনগোরাল ম্যাচটা ওয়ার্ল্ড কাপের অস্ট্রেলিয়ার সঙ্গে, একটা সেমিফাইনাল সবচেয়ে, এবং অবশ্যই ফাইনাল, এই কটার ক্রেজ সবচেয়ে বেশি। এবং তুমি কেউ যদি আহমেদাবাদ যেতে চান, আমার মনে হয় টিকিট কাটা শুধু নয়, তাকে অলরেডি ঠিক করে ফেলতে হবে তিনি কোথায় থাকবেন কি করবেন।
একেবারে আমি একটু বলে দিচ্ছি, তার আগে একটা আপডেট দিয়ে দিই যে আইসিসির ওয়েবসাইট তো রয়েছে, সেখানে তো টিকিট পাওয়া যাবে, এবং আরো যেগুলো এখনো পর্যন্ত যা খবর যে পেটিএম, পেটিএম ইনসাইডার, বুক মাই শো, এই তিনটি প্ল্যাটফর্মে কিন্তু টিকিট পাওয়া যাবে। তবে ইন্ডিয়া পাকিস্তানের যখন টিকিট বের হবে কয়েক ঘন্টার মধ্যে, মানে 1-2 ঘন্টার মধ্যে কিন্তু শেষও হয়ে যাবে, তাই নজর রাখুন আর যা যা আপডেট থাকবে আপনারা স্টেডিয়াম বুলেটিন।
একটা কথা বলি যে যারা হয়তো অনেক বিত্তশালী, যারা হয়তো বক্স খুঁজছেন, তারা বক্সটা অন্যবার আইসিসি থেকে বক্সটা কেনা যায় করে। এবার বক্সের টিকিটও ভারতীয় বোর্ড বলেছে যে 80-85% তারাই নিয়ে নেবে, কারণ দাদা তাদের লোককে দেবে। তো যারা হয়তো একটু এসিতে বসে খেলা দেখতে চাইছেন, ইনগান্সে আইপিএল বক্সে খেলা দেখেন, তাদের বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে টিকিট জোগাড় করতে হবে, অথবা ওই 10-15% আইসিসি খোলা মাত্র ঝাঁপিয়ে পড়তে হবে। আবার বলছি যে রেটটা বললাম 90,000 বোলারের পিছনে, 60,000 সাধারণ দর্শক, এই রেটটা আইসিসির নয়, এই রেটটা এজেন্সির, সেজন্য বেশি আছে। কিন্তু এই রেটটাই অনেক কমে যাবে আইসিসি থেকে
কিনে।
দুই, ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ কিন্তু যদি দেখতে চান, তিনি 40,000 টাকায় দেখতে পাবেন, ওই ম্যাচের রেটটা কম। অর্থাৎ ম্যাচ অনুযায়ী রেটগুলো বেশি, ইন্ডিয়া পাকিস্তান সবচেয়ে বেশি, তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, তারপরে কিন্তু ওই অন্য ম্যাচগুলো। সো নিউজিল্যান্ড যদিও ওয়ার্ল্ড কাপের রানার আপ, এক্ষুনি নিউজিল্যান্ড ম্যাচ দেখতে হলে পাকিস্তানের প্রায় অর্ধেক টাকায় তুমি নিউজিল্যান্ড ম্যাচ দেখতে পাবে।
একেবারেই। আর আমাদের তরফ থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি জানিয়েছেন টিকিট নিয়ে এখনো কিছু ভাবছেন না, প্রেশারে তিনিও রয়েছেন বোঝা যাচ্ছে, এবং টিকিটের দাম সাধ্যের মধ্যে, মানে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, এটা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন। সেটা কি হয় সেটা তো আমরা পরেই দেখতে পাব। তবে আহমেদাবাদের একটু চিত্রটা বলে দিই, যেসব হোটেল ভাড়া ছিল 6-7 হাজার সেই হোটেল ভাড়া দাঁড়িয়েছে 50,000, এবং কোন কোন হোটেল ভাড়া 1,00,000 ছুঁয়েছে। মানে বুঝতে পারছেন কি অবস্থা, এবং অনেক হোটেল বুকিং নিচ্ছে না।
আমি দুটো হোটেল আমি চেষ্টা করছি, যে হোটেলটা আমরা দেখাচ্ছি এখানে নিচ্ছে না, এবং তাজ আহমেদাবাদের এখানে 13-15 অক্টোবর বুকিং ডট কমে যদি যান দেখবেন 900, অর্থাৎ 900 মানে এখানে কোনো টিকিট নেই। আমি বুকিং ডট কমে গিয়ে দেখলাম ইউ জাস্ট মিসড ইট, আমি তাজে নিশ্চয়ই থাকতাম না, কিন্তু চেক করছিলাম যে কি রেট, এবং রেট অনেক বেড়ে গেছে। তো একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে, স্পেশালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ঘিরে, এবং আহমেদাবাদে হয়তো অনেক বেশি লোক অ্যাকোমোডেট করতে পারে আহমেদাবাদ, সেই জন্য হয়তো অনেক বেশি লোক ওখানে খেলা দেখবেন, কিন্তু টিকিটের রেট এত বেশি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে অনেকের হয়তো মনে হবে যে বাবা টিভিতেই দেখা ভালো, টিভিতে অনেক আরামে নিজের বাড়িতে বসে আমি দেখতে পাবো, তার ফলে আমি হয়তো আমার বাড়িতে যদি এসি থাকে, এখন প্রায় অনেক বাড়িতে এসি চলে এসেছে, আমাদের সময় তো এসির কোনো ইয়ে ছিল না, কিন্তু এখন অনেক বাড়িতে চলে এসে তো আরাম করে বন্ধুদের সঙ্গে বসে ইন্ডিয়া পাকিস্তান দেখবো, ওখানে কেন গ্যালারিতে বসতে,
একেবারেই। আর এইভাবে দাম যাচ্ছে, যেভাবে দাম যাচ্ছে তাতে বাড়িতে বসে খেলা দেখাটা ভালো। আর আহমেদাবাদ একদম গরম হয়ে যাবে 15 অক্টোবর, এটা বলার অপেক্ষা রাখে না, এবং ভাইবটা আমরা কিন্তু প্রায় 97 দিন আগে থেকে, মানে 100 দিন আগে থেকে ফিল করতে পারছি। তাই
আমি একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করছি, এখানে আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা যে বিশ্বকাপের জন্য হুজুগ উঠেছে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া ম্যাচ ঠিক আছে, বাট আমার একটা কথা বলে যে মানুষের খেলা দেখার অভ্যেসটা কত 12 বছরে এত বদলে গেছে, স্পেশালি ইন্ডিয়াতে লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2011-তে, 2011-তে ওয়ান ডে ম্যাচ দেখার উৎসাহ অনেক বেশি ছিল, আইপিএল জাস্ট 3 বছর পুরনো, তাতেই অনেক জায়গায় সব পুরো লোক হয়নি। আমি জানতে চাই যে মানুষ কি সত্যি এখন দুপুর 2 থেকে রাত্রি 10 অবধি ম্যাচ দেখার মতো, স্পেশালি যারা গ্যালারিতে অনেক দূর থেকে বসবেন, সে ধরো ইনগান্সের প্রথম যে ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস কোয়ালিফায়ার সম্ভবত শ্রীলঙ্কা, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আমি যারা বাংলাদেশ সাপোর্টার নন, ইন্ডিয়ান সাপোর্টার বা কলকাতার ক্রীড়ামোদী, তারা কি বসে রঞ্জি স্টেডিয়ামের তলায় বসে ধরো 10,000 টাকা খরচ করে কি তারা সাকিবুল হাসানকে দেখবেন? আমি কিন্তু শিওর নই দেখবেন কিনা,
আমিও শিওর নই।
তো লোকে আইপিএল দেখে অভ্যস্ত, আজকে আমরা এমন সময় চলে গেছি যে মোবাইলে কথা বলার সময় লোকে স্পিকারটা অন করে কথা বলে, কারণ মোবাইলটা কানের কাছে নিয়ে ওই আলস্য, মানে ওটাও আলস্য বলে মেনে নিয়ে বলে মনে হয় যে ঝকমারি। সো একটা আলস্যের মধ্যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, 4 ঘন্টা আইপিএল দেখে অভ্যস্ত হয়ে গেছে, কাজেই তারা কি 2 থেকে ইন্ডিয়া পাকিস্তান অন্য ব্যাপার, আমি ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছি না, হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়াও দেখবেন, বাকি ম্যাচগুলো কি এত টাকা দিয়ে দর্শক আসন পূর্ণ হবে? আমার ধারণা বড় জোর ভারতের ম্যাচটা হবে, বাকি সব ম্যাচ হবে না, পাকিস্তান ইংল্যান্ড কি ইনগান্স 65,000 পূর্ণ হয়ে যাবে? আমি কিন্তু অবাক হব যদি পূর্ণ হয়ে যায় এবং যদি এত লোক টিকিট কেটে দেখে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা আমাদের দর্শকদের বলা উচিত, সেটা হচ্ছে যে ভারতীয় বোলারদের কারোর কারোর অনেকদিন ধরেই মনে হচ্ছে যে এখানে যদি ওয়ার্ল্ড কাপ হয় তাহলে সেই ওয়ার্ল্ড কাপের খেলাটা শুরু হওয়া উচিত দুপুরবেলা 12টার সময় এবং শেষ হয়ে যাওয়া উচিত রাত্রির 8টার মধ্যে। কেন বলো তো 8টার মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত?
ডিউ ফ্যাক্টরের জন্য,
অ্যাবসলিউটলি, মানে তারা মনে করছেন যে ডিউ ফ্যাক্টরটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে মনে করো ইডেন গার্ডেন্সে কোনো টিম সেকেন্ড বল করছে, ইডেন গার্ডেন্স এখন ভারতবর্ষের সবচেয়ে বড় মানে বিস্তৃত মাঠগুলোর মধ্যে পড়ে না, যদি ডিউ পড়ে এখনকার ক্রিকেট যেখানে চলে গেছে 350 লোকে আস্তে আস্তে চেস করে দেবে 50 ওভার, তো সেখানে বোলারদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। আমরা ইংল্যান্ডের একটা ম্যাচ দেখেছিলাম যেখানে সালমান বাট সেঞ্চুরি করেছিলেন, ইন্ডিয়া জেতা ম্যাচ, হাফ টাইমে আমার মনে হচ্ছে আমার ম্যাচ রিপোর্ট প্রায় লিখে ফেলছি সৌরভ ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়ার, শিশির পড়ল, বোলাররা গ্রিপ করতে পারলেন না, সালমান বাট সেঞ্চুরিতে পাকিস্তান ম্যাচ জিতে গেল। সেক্ষেত্রে এই ওয়ার্ল্ড কাপে যারা সেকেন্ড বল করবে তাদের ক্ষেত্রে কি ম্যাচটা অনেক বেশি, তারা কি অনেক বেশি হ্যান্ডিক্যাপড হয়ে যাবে? তো কোনো কোনো কারো অনেকের মনে হয়েছিল যে বারোটা থেকে আটটা যদি ম্যাচ করা যায় তাহলে ডিউ ফ্যাক্টরটাকে অনেকটা নিউট্রালাইজ করা যায়। বাট বারোটা থেকে ম্যাচ করার প্রবলেম হচ্ছে যে টেলিভিশন কোম্পানিরা রাজি হয় না, বিকজ টেলিভিশন আজকে স্টার স্পোর্টস বলবে যে আমার যত রাত্রির যাবে তত ভিউয়ারশিপ বাড়বে, আমি যদি বারোটায় খেলা শুরু হয় তাহলে আমার ভিউয়ারশিপ কম থাকতে পারে। এগুলো কি হবে প্রশ্ন। আমি কালকে একজন প্রাক্তন টেস্ট ক্রিকেটার যাজুবেন্দ্র সিং এর সঙ্গে কথা বলছিলাম, মুম্বাইতে থাকেন, তার মনে হচ্ছে যে সূচিটা হয়েছে, তুমি যদি ইন্ডিয়ান টিমের সূচিটা দেখো, প্রথম খেলবে চেন্নাইতে 8ই অক্টোবর, সেকেন্ড খেলবে দিল্লিতে 11th অক্টোবর, পাকিস্তান 15ই অক্টোবর আহমেদাবাদ, তারপরে পুনে, তারপরে ধর্মশালা, লখনৌ, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর। তুমি আমায় বলছিলেন ইন্ডিয়ান টিম কি ভারত দর্শনে যাচ্ছে, একবার নিচে একবার ওপরে একবার নর্থে সাউথে,
সবাইকে স্যাটিসফাই করছে ইন্ডিয়ান টিম।
শুধু স্যাটিসফাই করছে না, ইন্ডিয়ান টিম চাইছে টিম অনুযায়ী ভেনু চুজ করতে। যেমন আমি শুনেছি যে সিএবি কর্তারা যখন এই ভালো ম্যাচের জন্য খুব লড়াই করছিলেন, যখন জানতেন না যে সেমিফাইনালটা পাবেন, নিশ্চিত ছিলেন না, তখন তারা অস্ট্রেলিয়া ম্যাচটা চেয়েছিলেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার যারা ঐতিহ্য আছে। বাট ইন্ডিয়ান টিম নাকি, ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ানদের তরফে কেউ, ইন্ডিয়ান টিমের ম্যাচিওর না ফিজিও না ক্যাপ্টেন আমি জানি না, ইন্ডিয়ান তরফে নাকি এরকম একটা মেসেজ গেছিল যে তারা ইডেনগার্ডেন্স অস্ট্রেলিয়াকে খেলতে খুব একটা ইচ্ছুক নয়, কারণ অস্ট্রেলিয়ার পেস বোলার নির্ভর অ্যাটাক, ইডেনগার্ডেন্স এর উইকেটটা এখন অনেক বদলে গেছে, তারা ওই জন্য দেখো অস্ট্রেলিয়া খেলছে চেন্নাইতে যেখানে স্পিন নির্ভর আক্রমণ। তো ইন্ডিয়ান টিমও কিছু কিছু ক্ষেত্রে ভেনুটা চুজ করেছে। আমরা পাকিস্তানটা অন্য ব্যাপার, আহমেদাবাদ ম্যাচ চেয়েছে, আহমেদাবাদ এখন যা বলবে তাই হবে, সো আহমেদাবাদ নিয়ে নিয়েছে ম্যাচটা, ফাইনালও নিয়েছে, এই ম্যাচটা নিয়ে নিয়েছে। বাট অন্যগুলো প্রত্যেকটা ভেনুগুলো চুজ করার পেছনে কোথাও কোথাও একটা কেয়ারফুল কনসিডারেশনও কাজ করেছে
একেবারে, মানে ইন্ডিয়ান টিমের তরফ থেকে এটা গিয়েছে,
যেটা ইন্ডিয়ান টিমের তরফ থেকে কে বলেছেন আমি জানি না, আমি শুনেছি যে ইন্ডিয়া অর্থাৎ ইংল্যান্ড যে অস্ট্রেলিয়া খেলতে চায়নি তারা চেন্নাইটাই চুজ করেছে, তাই সাউথ আফ্রিকা খেলবে, সাউথ আফ্রিকা তো প্রেসার অ্যাটাক আছে, বাট অবভিয়াসলি অস্ট্রেলিয়ার মতো না
একেবারে। আরো একবার বলে দিচ্ছি, ইন্ডিয়া সাউথ আফ্রিকা 5ই নভেম্বর, এবং অবশ্যই সেমিফাইনাল ম্যাচের দিকেও নজর থাকবে যেটা ইডেন গার্ডেন্সে রয়েছে। বিশ্বকাপ নিয়ে আলোচনা চলছে, টিকিট নিয়ে আলোচনা চলছে, হোটেল মানে বুকিং ফুল দেখাচ্ছে, মানে সব দিকেই একেবারে বিশ্বকাপ, চারদিকে যেন যেখানে তাকাচ্ছি সেখানে যেন বিশ্বকাপ দেখতে পাচ্ছি।
ইনফ্যাক্ট আমি কলকাতার একটা হোটেলে যোগাযোগ করেছিলাম যে আমার কিছু বাইরে থেকে বন্ধুরা আসবেন, যেরকম রেটেডে তারা বলেছেন দাদা এই সময়টা বলবেন না, মানে ওয়ার্ল্ড কাপের সময় এটা একটা ওই একটা বাম্পার সময় হয়ে গেছে, ওই একটা কথা ইয়েতে শুরু হয়েছে কোভিড এর পর থেকে, রিভেঞ্জ ট্যুরিজম, যে লোকে যে পারেনি প্রতিহিংসা নিয়ে যেন একটা জিহাংসার লোকে ট্যুর করছে, হোটেলওয়ালারা এবার বোধ হয় কোভিডে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মিট আপ করার বেস্ট টাইম হচ্ছে ওয়ার্ল্ড কাপ
একদম।
সো আপনাদের অনেক যারা দর্শক দেখছেন আপনাদেরও নিশ্চয় অনেক বন্ধু বান্ধব কলকাতা বাইরে থেকে আসবেন এই সময় খেলাটা দেখতে, তো আপনাদের বলে রাখি যে এখন থেকে যদি আপনাদের কোনো হোটেল গেস্ট হাউস কিছু বুক করতে এখন থেকে কথা বলুন, কারণ দাম কিন্তু বাড়তে শুরু করেছে
একদম, এবং দাম বাড়তে বাড়তে আস্তে আস্তে নাগালের বাইরে কিন্তু চলে যাবে এটাও বলে রাখছি।
তোমার ওয়ালেটটা ভালো করে দেখো,
বিশ্বকাপ তো মানে ডঙ্কা বেজে গেছে, আর এদিন আছে শিখর ধাওয়ানের নাম আবার আরো একবার উঠে আসছে, শিখর ধাওয়ান মানে ভারতীয় ক্রিকেটার গব্বর, তার কি গর্জন শোনা যাবে? আমরা দেখেছি 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিভাবে কামব্যাক করেছেন, 2015 ওয়ার্ল্ড কাপেও কিন্তু তিনি ভালো পারফরমেন্স দেখিয়েছেন, 2019 চোট পেয়েছিলেন তবে তার আগে অস্ট্রেলিয়ার এগেনস্টে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছেন, তাই আবারও কি বিসিসিআই শিখর ধাওয়ানের দিকে যাচ্ছে যা খবর? এশিয়ান গেমসে তাকে হয়তো নেতৃত্ব দিতে দেখা যেতে পারে, লক্ষ্মণ কোচ হতে পারেন, কি খবর রয়েছে?
দেখো যদি এশিয়ান গেমসে শিখর ধাওয়ান চলে যান তাহলে তিনি ওয়ার্ল্ড কাপে থাকবেন না, কারণ কাছাকাছি সময় দুটো টুর্নামেন্ট। আমার এখনো মনে হয় এশিয়ান গেমসে হয়তো চেতেশ্বর পূজারা কি আশ্বিন এরকম কেউ কোচ হয়ে যেতে ক্যাপ্টেন হয়ে যেতে পারেন, হয়তো চেতেশ্বর পূজারাই যাবেন। শিখর ধাওয়ানকে এখনো বোধ হয় ভাবা হচ্ছে, কারণ আইসিসি টুর্নামেন্টে তার রেকর্ড খুব ভালো, 4 বছর আগে ওয়াল মাঠে তার একটা 100 দেখেছিলাম, অবিশ্বাস্য, যেখানে 25 রানে তার হাতে চোট লাগে, পরে দেখা যায় ভেঙে গেছে, এবং শিখর ধাওয়ান আইসিসিতে এত ভালো খেলেন যে তিনি না থাকাটা ভারতীয় দলকে বিশাল ধাক্কা দিয়েছে, এবং আমার মনে আছে ওই শেখর ধাওয়ানের এক্স রে রিপোর্ট পাওয়ার পর যেদিন দেশে ফিরে যাচ্ছেন, আমি রিয়াকশন নেওয়ার জন্য কপিল দেবকে ফোন করেছিলাম ইংল্যান্ড থেকে, কপিল দেব দিল্লিতে। তো উনি বললেন যে আরে এত ভেঙে পড়ার কি আছে, একটা ক্রিকেটারই কি খেলবে নাকি, ভারতকে তৈরি হতে হবে শেখর ধাওয়ান ছাড়া। এটা বলা সহজ, কিন্তু ইন্ডিয়ান টিম পারেনি, কারণ শেখর ধাওয়ান আইসিসি টুর্নামেন্টে সত্যি একজন খুব নির্ভরযোগ্য প্লেয়ার, বাট অনেকদিন ইন্ডিয়ান টিমের বাইরে। তাকে নেওয়া হবে কি হবে না সেটা হয়তো অজিত আগরকর যিনি নতুন নির্বাচক হয়ে আসবেন তার কমিটি হয়তো ঠিক করবে, হয়তো কনসিডারেশনের মধ্যে থাকবেন। আর যদি না থাকেন তাহলে এশিয়ান গেমস হলে কিন্তু এটা হবে না, কারণ একদম কাছাকাছি সময়। তো যে কোনো একটা খবর সত্যি, তবে হয়তো শেখর ধাওয়ান নিয়ে নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে। এবার প্রবলেম হচ্ছে, তুমি যদি শেখর ধাওয়ানকে রাখো তাহলে তুমি শুভমন গিলকে নিয়ে কি করবে, নাকি তুমি তিনজন ওপেনার রাখবে। শেখর ধাওয়ান এবার আইপিএল এ খেলেছেন, দুর্ধর্ষ কিছু যে মাতিয়ে দিয়েছেন তারা ভালোই খেলেছেন। তো এটা দেখার যে ক্যাপ্টেন কি ভাবছেন, রোহিত শর্মা কি ভাবছেন, এটাও খুব ইম্পর্টেন্ট হবে জানার।
একেবারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে রোহিত শর্মা কি ভাবছেন,
অজিত আগরকরের কমিটি কি ভাবছে, অজিত আগরকর নিয়ে বিভিন্ন মহলে তুমি কি শুনছো।
অজিত আগরকর সম্ভবত হচ্ছেন, তবে আরো একটা নাম উঠে আসছে, দিলীপ ভেঙ্গসরকরের নাম উঠে আসছে।
দিলীপ ভেঙ্গসরকরের আমি জানি না বয়সটা কি হবে, দিলীপ ভেঙ্গসরকর এনি ডে বেটার হয়, কারণ অজিত আগরকর নিয়ে আমি দেখছিলাম যে অজিত আগরকর যখন নির্বাচক কমিটির চেয়ারম্যান মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে হন, তখন তার কমিটিকে অ্যাপারেন্টলি একটা সময় পর স্যাক করা হয়, কারণ কমিটির খুব ম্যাচ দেখতেন না। এবং 2018 এরা এমন একজনকে মুম্বাই টিম থেকে বাদ দিয়ে দিয়েছিলেন যাকে এখন গোটা ভারতবর্ষ স্কাই নামে চেনে, সূর্য কুমার যাদব। তো অজিত আগরকর এমনিতে তো খুবই ভদ্র ভালো একজন মানুষ, কিন্তু তিনি নির্বাচক প্রধান হিসেবে, যিনি সেই অর্থে কোনো বড় টিম কখনো ক্যাপ্টেন্সি করেননি, নির্বাচক প্রধান হতে একটা ক্যাপ্টেন্সি করা, একটা নীতি তৈরি করা, টিমকে কিভাবে হবে ভিশনটা এ করা, সেটা তিনি পারবেন কিনা সময় বলবে। যদি ভেঙ্গসরকর হন খুব ভালো, কারণ তিনি ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড। আমার মনে হয় না ভেঙ্গসরকর এই পদগুলোতে ভীষণ ব্যাকিং দরকার। তো সত্যি যদি যোগ্যতা মাপা হয় তাহলে ভেঙ্গসরকর হবেন, হয়তো ক্রিকেটে তো যোগ্যতা মাপা হয় না, তাহলে এশিয়ান গেমসে আমরা পূজারা কি রাহানে এইসব নাম না ভেবে, হঠাৎ করে রাহানে যদি ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন হন আর রাহানে যদি ওয়ার্ল্ড কাপে চান্স না পান, তো রাহানের এখানে আসা উচিত,
ঠিক
সেই জন্য, তাই না? কিন্তু কেউ জানে না কি হবে, বেসিক্যালি এগুলো অনেক সময় পাইয়ে দেওয়ার পর
কেউ জানে না কি হবে। তবে উত্তরটা আমরা পাবো খুব শীঘ্রই। দিলীপ ভেঙ্গসরকর যিনি 2005 থেকে 2008 ভারতীয় নির্বাচক প্রধান ছিলেন, সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় কাম ব্যাক করেন, এবং অপরদিকে
ভেঙ্গসরকর চাকরি গেছিল কেন জানো
না,
জানো না
একটা বিতর্ক হয়েছিল 2008
ভেঙ্গসরকরের চাকরি গেছিল। এটা আপনারা যারা স্টেডিয়াম বুলেটিন দেখছেন তারা শুনলে খুব মজাই পাবেন, যে ভেঙ্গসরকর বদ্রীনাথকে টিম থেকে বাদ দেওয়ার জন্য ভেঙ্গসরকরের চাকরি যায়। বদ্রীনাথকে না তামিলনাড়ু ক্রিকেটার, তামিলনাড়ু কারা না, যেখানে এন শ্রীনিবাসন তিনি হচ্ছেন সর্বময় কর্তা। আচ্ছা ভেঙ্গসরকর কাকে টিমে নিয়েছিলেন বদ্রীনাথকে না নিয়ে, সেই ভদ্রলোকের নাম কি, মানে সেই যুবকের নাম কি যাকে নিয়েছিলেন, তার নাম বিরাট কোহলি। অন্য দেশ হলে ধন্যধন্য করতে বলতো যে তুমি একটা নতুন প্রতিভাকে আবিষ্কার করে তাকে সুযোগ দিয়েছ, ভারতবর্ষ ভেঙ্গসরকর মাঝপথে কাটাই পড়ে গেল।
একদমই তো, সবকিছু সম্ভব ভারতীয় ক্রিকেটে। অজিত আগরকর এগিয়ে রয়েছেন, আজকের দিন মানে 30 জুন অব্দি আবেদনকারীরা প্রার্থীরা আবেদন করতে পারেন অবশ্যই নির্বাচক প্রধান পোস্টের জন্য। তবে যা খবর, এই সিভিটা নাকি পছন্দ হয়েছে বাকি প্রত্যেকের, কারণ অজিত আগরকরের যা সিভি তাতে 196টি একদিনের ম্যাচ, 20টির বেশি টেস্ট ম্যাচ। তবে কি করবেন তিনি এসে সেটা তো সময় বলবে, একটা উদাহরণ অলরেডি গৌতম দা দিয়েছেন। এবং এই নির্বাচকদের নিয়ে আলোচনা চলছে, নির্বাচক প্রধানকে নিয়ে আলোচনা চলছে, এরই মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি একদম একদম অ্যাটাকিং স্টেপ আউট করে বাপি বাড়ি জামে রয়েছেন। এখানে বলছেন যে 18 মাস পর অজিঙ্ক রাহানেকে নেওয়া হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু সহ অধিনায়ক কেন, তাহলে রবীন্দ্র জাদেজা করছেন কি বলবেন?
আমি বলবো যে একটাই কারণ আমার কাছে, সেটা হচ্ছে যে অজিঙ্ক রাহানেকে ভাইস ক্যাপ্টেন রেখে দেওয়াটা সহজ, যেরকম ঋদ্ধিমান শাহকে সেকেন্ড উইকেট কিপার রেখে দেওয়া সহজ, কারণ ঋদ্ধি কিছু বলবেন না, অজিঙ্ক রাহানে কিছু বলবে না। আমি যদি মনে করি যে রোহিত শর্মা আমার কাছে এই মুহূর্তে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, আমি এরপরে বিরাট কোহলিকে করবো, ওয়ার্ল্ড কাপ হারলেই বিরাট কোহলিকে করবো, তাহলে আমার তো এমন কাউকে ভাইস ক্যাপ্টেন রাখা ভালো যে লোকটা বেশি ফোসটোস করবে না, সে বলবে না যে হঠাৎ করে কোথেকে বিরাট কোহলি এলো। এরম নিরপরাধ লোকে জাডেজা হলে তার একটা অ্যাম্বিশন হয়ে যাবে যে আমি ক্যাপ্টেন হব, তখন একটা টিমে রেজেন্টমেন্ট হতে পারে। আমি এমন কাউকে আগে থেকেই সেকেন্ড করে দিলাম যে ফার্স্টটাকে আমি চেঞ্জ করবো, আমার এটাই ধারণা। তুমি বলতে পারো যে আপনার খুব সন্দেহ বাতিক মন, বাট ইন্ডিয়ান ক্রিকেট এত বছর ঘেটেছি, যদি সন্দেহবাদিক মন না হয় তাহলে কি করলাম।
একেবারেই গৌতমদা বলেছিলেন যে যখন রবিচন্দ্রন অশ্বিনের সাক্ষাৎকার নিয়েছিলেন তখন বলছিলেন যে রবিচন্দ্রন অশ্বিনকেও আমরা ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে পারি, কিন্তু সেফ অজিঙ্ক রাহানে এবং তিনি ভাইস ক্যাপ্টেন হয়েছেন।
তো যে কোনো অ্যাম্বিশন দেখাবে না, একদম যে কোনো অ্যাম্বিশন দেখাবে না। মানে তুমি ভেবে দেখো যে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে অজিঙ্ক রাহানে ফিরলেন, প্রথম টেস্ট ম্যাচ হেরে বিরাট কোহলি বাড়ি চলে গেলেন, কারণ তার তখন সন্তান হবে, খেললেনই না, নেতৃত্ব দিলেন অজিঙ্ক রাহানে, সিরিজ জিতলেন 2-1, স্টার স্পোর্টসে কে ইন্টারভিউ দিলেন জেতার পরে, তুমি দেখুন এখনো ঘুরিয়ে দেখো কে ইন্টারভিউ জেতার পরে ইন্টারভিউ দিয়ে রবি শাস্ত্রী বিরাট কোহলি, কে সিরিজ জিতল অজিঙ্ক রাহানে একটা কথাও বলেননি। এরমই তো এরম একটা লোককে যদি ভাইস ক্যাপ্টেন করা যায় ইচ্ছে ভালো কি আছে, যে কোনো সময় মানে বলে না যে ভাড়াটে এমন করে যে কোনো সময় উঠে চলে যাবে, তো উঠে চলে যাবে থাকবে, কোনো অসুবিধা নেই তো,
মানে কন্ট্রোল করা যায় অজিঙ্ক রাহানেকে খুব ইজিলি,
এবং অবশ্যই ঋদ্ধিকে সেকেন্ড উইকেট তো রেখে দেওয়া ছিল।
আর সেই জন্যই WTC ফাইনালের সময় তাকে সাউথ সিটি ফ্ল্যাটে বসে খেলা দেখতে হয়েছে। যাই হোক, এই বিতর্ক চলতে থাকবে এবং বারবার আওয়াজ তুলবে স্টেডিয়াম বুলেটিন।
এই যে সরফরাজ এত কথা বলছেন, সরফরাজ কিন্তু অচিরেই তুমি ভারতীয় দলে দেখতে পাবে, আমি তোমায় বলে দিই কোনো না কোনো ফরম্যাটে, কারণ ওই চিৎকার চেঁচামেচি না করলে, তুমি যদি তোমার কোনো পেছনে দাদা কাকা না থাকে তাহলে তোমার চেঁচাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই।
অলরেডি এক দাদা ব্যাচ ধরেছেন সরফরাজের জন্য সুনীল গাভাস্কর, তিনি বলেছেন যে বিগত 3টি সিজন দেখুন আপনারা, প্রথম দুটিতে 900 উপরে এবং লাস্ট সিজনে 500 উপরে, লাস্ট সিজনে মুম্বাই কিন্তু নক আউট খেলেনি, এরপরে আর কি করতে হবে সরফরাজকে, তার বাবাও কোচ ক্রিকেটার ছিলেন, তো সরফরাজ হয়তো খুব শীঘ্রই আসবে। যদি বিসিসিআই
অফিসিয়াল একটা আমি দেখলাম কোথায় যে সরফরাজ ব্যাটটা দেখিয়েছেন চেতন শর্মাকে, তারপর দেখা গেল চেতন শর্মা ম্যাচে ছিল না, সলিল আঙ্কুলা ছিল, আমি তো মনে করি ব্যাট দেখেছি বেশ করেছে। রাহুল রবি দেখানে সেঞ্চুরি করে ইডিনগানসে, জীবনে প্রথম প্রেস বক্সের দিকে ব্যাট দেখেছিলেন কাকে জানো, ইডিনগানসে সেঞ্চুরিটার পর লক্ষ্মণের সঙ্গে পার্টনারশিপের পর সঞ্জয় মঞ্জুগারকে, মঞ্জুগার একটা কথা বলেছে, রাহুল রবিকে তো বাদ দিয়ে যেতে হয়নি যে সঞ্জয় মঞ্জুগারকে ব্যাট দেখিয়েছে বলে, সেঞ্চুরি করেছে, সিলেক্টার দিনের পর দিন রান করছে, নায়না ঠিক করেছে।
তো এরকম হতেই থাকবে ইন্ডিয়ান ক্রিকেটে এবং আগামীতে কি কি চমক থাকছে সেই দিকেও নজর থাকবে। তবে এবার ক্রিকেট থেকে একটু ফুটবলে আসবো, এখানেও চমক, এখানেও ইগোর স্টিমাস একেবারে চমকে দিচ্ছেন সবাইকে। অলরেডি আমরা দেখেছি যে কি হয়েছে পাকিস্তান ম্যাচে, কুয়েত ম্যাচে, তাকে অলরেডি লাল কার্ড দেখানো হয়েছে এবং ফেডারেশন কর্তারাও কিন্তু বেশ ক্ষুব্ধ। একই সঙ্গে সাফ আয়োজক কমিটি চেয়েছে যে শোকস নোটিস দেওয়া হয়েছে তাকে, তিনি নাকি একটা চিঠি দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন, তবে এই স্টিমাসকে কন্ট্রোল করা যাচ্ছে না। তিনি লিখেছেন যে আমি ফুটবলার যখন ছিলাম মানে আমার উত্তেজনা সাংঘাতিক ছিল, তাই সেটাই আমার মাঝে মাঝে চলে আসে এবং সেটা আমি এখানে দেখাচ্ছিলাম, আমার ভুল হয়ে গেছে। স্টিমাসকে নিয়ে কি বলবেন?
আমি জানি না, স্টিমাস ইগোর স্টিমাস ভারতীয় ফুটবলে যত কোচ এসেছেন তাদের মধ্যে অ্যাকচুয়ালি তিনজন কোচ, আজ অব্দি ভারতীয় ফুটবলে তিনজন কোচ এসেছেন যারা খুব ইম্পর্টেন্ট কোচ। একজনের নাম চিরিচ বিলোবন, যিনি পিকে ব্যানার্জির সময় ছিলেন, 80 দশকে পিকে ব্যানার্জি খুব ক্ষুব্ধ ছিলেন যখন বিলোবনকে কোচ করল, কিন্তু বিলোবনের সিবি ছিল যে তখন ইউগোস্লাভিয়ার তিনি ন্যাশনাল টিমকে কোচিং করিয়েছেন, অনেক বড় কোচ পিকে ব্যানার্জি ছিল অন্তত খাতায় কলমে। সেকেন্ড হলেন বব হাউটন, যিনি চ্যাম্পিয়ন্স লিগে কোচিং করিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা টিমকে কোচিং করিয়েছেন, এবং তারপরে ইগোর স্টিমাস যিনি ক্রোয়েশিয়া টিমকে একটা লেভেলে কোচিং করিয়েছেন, তিনি 1998 ওয়ার্ল্ড কাপ খুব সম্ভবত, একটা ছবি আছে জিদানেশ জিদানকে তিনি ট্যাকল করছেন, আমি জানি না ছবিটা এখানে দেখানো যাবে কিনা, জিদানকে ট্যাকল করছেন এরকম ছবি আছে। তো সেই লোকটা যে যার আন্ডারে লুকা মডরিচ কোচিং মানে খেলেছেন, তিনি ভারতীয় ফুটবলে আসলে এর চেয়ে ভালো ছবি আর কি হতে পারে। কিন্তু আমার আছে বহু বছর আগে 82 এশিয়ান গেমসে হারার পর একটা ইন্টারভিউ পিকে ব্যানার্জিকে করেছিলেন তখনকার নামী সাংবাদিক রূপক শাহ, সেই ইন্টারভিউটা ছিল যে কেন ভারতীয় দল আবার খারাপ ফল করল এশিয়ান গেমসে। পিকে ব্যানার্জি একটা দারুণ লাইন বলেছিলেন যেটা ওই সময় খুব বিতর্ক হয়েছিল, যে বাবা ডাটা চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা যায় না, সেই সময় বিরিয়ানি এত বাঙালির জাতীয় খাবার হয়নি, কিন্তু দারুণ বলেছিলেন যে ডাটা চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি হয় না। সেই যে তিনজন এলেন এখানে, মিলোবান, তাও মিলোবানের সময় ভারত তাও কিছুটা ভালো খেলতো, অনেক বেটার ফুটবলার ছিলেন, কিন্তু বব হাউটন এবং ইগোর স্টিমাস এখনো ভারতীয় দলকে জেতার জন্য কোচকে মারপিট করতে হচ্ছে লিটারেলি। এটাই বোঝায় যে ডাটা চচ্চড়ি দিয়ে ইগোর স্টিমাস বিরিয়ানি রাখতে পারছেন না। কিন্তু আমি জানতে আগ্রহী যে টিম কোচ যে এরকম মনোভাব দিয়ে করছেন, টিমের কি বক্তব্য, টিম কি বলছেন, প্রেস কনফারেন্সে শুনে ছেত্রী কি বলছেন, বাকি টিম কি কোচের সঙ্গে আছে না, এটা কোচ নিজে এরকম। এবং আরো আশ্চর্যের যে 4 বছর কোচিং করছেন, হঠাৎ করে এই সময়টা কন্ট্রোভার্সি শুরু হলো কেন তাকে ঘিরে? এতদিন তো তাকে ঘিরে ভারত তো অনেক ম্যাচ খেলেছে, যুব ভারতীতে ম্যাচ খেলেছে, কন্ট্রোভার্সি হয়নি, কি হলো? এবং সবচেয়ে বড় সমস্যাটা আমি তোমায় বলছি যে স্টিমাচের লাল কার্ড দেখা বা না দেখা নয়, সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবল সুনীল ছেত্রী যে কোনো দিন সুনীল ছেত্রী শেষ হয়ে এলো বলে ভারতীয় ফুটবলে, তখন তোমার প্লেয়ার কোথায়। এবং এই যে পিকে ম্যাচের কথা বলছি, 82 এশিয়ান গেমসের সময় হেরে এসে ওই ইন্টারভিউটা দেওয়া ছাড়াও তিনি ভারতীয় বোর্ডকে 83 শুরুতে একটা বড় রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টের মধ্যে লেখা ছিল যে কি কি জিনিস ভারতীয় ফুটবলে ডিসপ্যাশনেটলি করতে হবে। এক নম্বর হচ্ছে যে উত্তর পূর্ব ভারত থেকে বা বিভিন্ন পাহাড়ি জায়গা থেকে ভারতকে প্লেয়ার আনতে হবে। এবং আমার মনে আছে পরবর্তীকালে মহেন্দ্র সিং ধোনি যখন ওঠেন এবং তার স্ট্যামিনা নিয়ে এত কথা হয়, তখন পিকে ম্যাচি বলছিলেন যে আমাদের দেশটা ভারত বলে অন্য কোন দেশ হলে ধোনি কিন্তু ফুটবলার হতো। এবং তার কারণ হচ্ছে যে ফুটবলে স্পটিং কোন স্পটারই নেই ভারতবর্ষে, দু একজনকে আছে কেউ নেই। এবার ইগর স্টিমাচ তো বার্নপুরে পৌঁছে খেলা দেখবেন না, তাকে তো আজকে ধরো যে কটা আইপিএল বড় টিম প্রত্যেকের ভালো স্পটার আছে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরা এবং তার সঙ্গে দুজনকে স্পট করেছিলেন জন রাইট, এই যে স্পটিংটা করেছিলেন, আজকে বুমরা হতেনই না, হার্দিক পান্ডে হতেনই না যদি না গুজরাটের কোন প্রত্যন্ত ম্যাচ থেকে জন রাইট এদের স্পট করতেন। স্টিমাচের কিন্তু সেরকম কোন জন রাইট নেই, না স্টিমাচ নিজে জন রাইট হতে পারছে। মানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে যে কোচ থাকে তার আন্ডারে স্পটিং এর হেড হচ্ছেন জন রাইট, যিনি নিজেও একজন এত বড় কোচ ছিলেন। ভারতীয় ফুটবলে সেরকম কোন ব্যবস্থাই নেই। এবার এই লাল কার্ড হলুদ কার্ডটা প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে যে এর পরে কি হবে। আজকে তুমি ভেবে দেখো, সঞ্জয় সিংহাল লাল কার্ড, তিনি খেলতে পারবেন না, স্টিমাচ কোচ, তার এরম অবস্থা, আবার তোমাকে কিন্তু সুনীল ছেত্রীর উপর রিলাই করতে হবে। এটা তো কোনো হতে পারে না যে একটা টিমে একটা লোক রোজ রোজ গোল করবে, আর তার মানে কি তাকে আটকে দিলেই শেষ। সো আমার মনে হয় প্রবলেমটা এখানে, মানে ইগর স্টিমাচের মতো কোচ যে ভারতীয় ফুটবলে কোচিং করছেন এটাই মনে হয় হিউজ আশ্চর্য। এবং আগে ফেডারেশনের কর্তা ছিলেন কুশল দাস, তিনি স্টিমাচকে নিয়ে এসেছিলেন। আমি বলবো দুর্ধর্ষ একটা রিক্রুটমেন্ট, এই লেভেলের কোচ ভারতের। আমি বলছি আবার লুকা মডরিচকে যিনি কোচ করেছেন তিনি প্রীতম কোটালকে আজকে কোচিং করছেন, তার কাছ থেকে আমাদের বেস্টটা নেওয়া উচিত, কিন্তু হচ্ছে না। বিকজ আমাদের ওয়ার্ল্ড মিলোবনের যেমন একজন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন শান্ত মিত্র, ম্যানেজার কাম কোচ, এখানে সেরম নামই কোন ভারতীয় কোচকে আমরা মডরিচের সঙ্গে দিতে পারেনি স্টিমাচের সঙ্গে। দ্বিতীয়ত কোন প্রপার স্পটিং হয়নি। আজকে ভারতবর্ষ তো একাডেমি আছে, এবার তুমি একটা ফুটবল একাডেমিতে আমাকে ভর্তি করে দিলে তো কোনো লাভ নেই, তোমাকে তো ফুটবল একাডেমিতে ঠিকঠাক ট্যালেন্টকে ভর্তি করতে হবে। এই সমস্যাগুলো থেকেই গেছে
একেবারেই। এবং স্টিমাচের দিকে চোখ থাকবে কি স্টেপ নেওয়া হয় তার এগেনস্টে, তিনি কি সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসবেন নাকি অন্য কোন স্টেপ নেবে এখানে, সাফ আয়োজক কমিটি বা ফেডারেশনই বা কি স্টেপ নেয় এখানে স্টিমাচের এগেনস্টে বা স্টিমাচের হয়ে। যাই হোক, স্টিমাচে ছিলাম, তবে একদম শেষ সেগমেন্টে চলে এসেছি, দিস ডে দ্যাট ইয়ার। আর আজ কার জন্মদিন জানেন তো? যারা 90s ক্রিকেট দেখেছেন তারা অবশ্যই জানেন সনাত জয়সুরিয়া। কটা ইনিংস বলবো, 96 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বহু ইনিংস মনে পড়ছে, ইংল্যান্ডের ইনিংসটা খেলা সেই ইনিংস, বা কলম্বোতে টেস্ট ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে 340 করা, বা সিঙ্গার ওয়ার্ল্ড সিরিজে 120 রানের ইনিংস। এবং আরো একটা ব্যাপার, তিনি কিন্তু বলটাও দারুণ করতেন, 96 সেমিফাইনাল মনে আছে তো, সচিনকে যেভাবে আউট করেছেন। সেই সনাত জয়সুরিয়ার জন্মদিন, অনেক শুভেচ্ছা তাকে, তবে কোনো অজানা গল্প।
আমি এটাই বলবো, সনাত জয়সুরিয়া হচ্ছেন বাস বলের আগের বাস বল, গেম চেঞ্জার। 96 ওয়ার্ল্ড কাপটা যিনি একা পুরো গুড়িয়ে দিয়েছিলেন। এবং আমার এখনো মনে আছে যে যখন ইনগানসে ইন্ডিয়া সেমিফাইনাল হেরে গেল, যেটা হেরে যাবে ভাবাই যায়নি, ইন্ডিয়া যখন কোয়ার্টার ফাইনাল জিতে বেঙ্গালুরুতে, তার পরের দিন সকালবেলা ইন্ডিয়ান টিমের হোটেলে গেছিলাম আমি বেঙ্গালুরু। তখন তো এখন হলে যাওয়াই সম্ভব ছিল না। নবজ্যোৎ সিং সিদ্ধু, যিনি তখন কোনো কথাই বলতেন না প্র্যাকটিক্যালি, কপিল দেব একটা কথা বলেছিলেন যে সিদ্ধু প্লেয়িং লাইফে ব্যাকফুট খেলত আর কমেন্টেটর লাইফে শুধুই ফ্রন্ট ফুট খেলে, সেই সিদ্ধু আমার এখনো মনে আছে বলেছিলেন যে দাদা আর এখন হাসতে হাসতে সেমিফাইনালটা জিতব। এবার যখন সেমিফাইনালটা জিতলেন না এবং ইন্ডিয়া হেরে গেল, তখন পাকিস্তান এয়ারলাইন্সের যে ফ্লাইটটা দিল্লি থেকে কলকাতা দিল্লি, দিল্লি লাহোর যাচ্ছিল, সেই ফ্লাইটে আমি একজন যাত্রী ছিলাম, শ্রীলঙ্কান টিমও সেই ফ্লাইটেই উঠেছিল। এবং তখন এখনকার মতো তো চার্টার ফ্লাইটে টিম যেত না, টিম প্যাসেঞ্জার ফ্লাইটেই যেত, তো আমাদের লক্ষ্য রাখতে হতো কোন ফ্লাইট। এবার আমি ওটা টিকিট কেটেছিলাম ইন্ডিয়ান টিম যায় বলে, জানতাম না শ্রীলঙ্কান টিম যাবে। পর এখনো মনে আছে যে প্লেনে বসেই পাইলট বলেছিলেন যে হার্টফুল থ্যাঙ্কস টু দ্য শ্রীলঙ্কান ক্রিকেট টিম ফর বিটিং ইন্ডিয়া অ্যান্ড পার্টিকুলারলি ওয়ান মিস্টার সনাত জয়সুরিয়া। সবাই ক্ল্যাপ করল।
কারণটা কি মানে ব্যাঙ্গালোরে যেহেতু মানে ভারত পাকিস্তানকে হারিয়েছিল সেই জন্য?
হ্যাঁ এক্স্যাক্টলি, ভারত যদি পাকিস্তানকে হারিয়েছিল, পাকিস্তান আমাদের দেশে ফাইনাল শ্রীলঙ্কা খেলতে আসছে, আপনাদের ধন্যবাদ ভারতকে হারানোর জন্য। মিস্টার জয়সুরি আপনাকে পার্সোনালি ধন্যবাদ।
এই ধরনের অজানা গল্প বা আনটোল্ড স্টোরিজ কিন্তু একমাত্র স্টেডিয়াম বুলেটিন শুনতে পাবেন এবং এক্সক্লুসিভ গৌতম ভট্টাচার্যের কাছ থেকে। আজ এখানেই শেষ করছি, আর যাওয়ার আগে একটাই কথা, একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, টিকিট চাইবেন না কারণ খুবই প্রেশারে রয়েছি। এখানেই শেষ করছি, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার তো জানেন ডেলি হান্ট।
শুভরাত্রি, যাওয়ার আগে বলি জয়ের সত্যতা বিশ্বাস করবেন।
শুনুন পটকা রাত দিন সাত দিন।